হাজার লোকেরই মাঝে উত্তম কে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله পিএসনাই বাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উত্তম কে এর মধ্যে হাজির হয়েছি। আসুন আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 100 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ আযযা ওয়া জাল তার 100টি হাজতকে পূরণ করবে।
সুবহানাল্লাহ।
তার মধ্যে 70টা আখিরাতে আর 30টা হচ্ছে দুনিয়াতে।
সুবহানাল্লাহ।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই অনুষ্ঠানের মধ্যে তো আজকের বিষয় হচ্ছে ভালো নিয়তকারী ব্যক্তি হচ্ছে উত্তম। তো এই ব্যাপার ইনশাআল্লাহ আমরা মাদানী ফুল শুনব। ইবাদতের যেটা মর্মার্থ এটা অনেক বিশাল রয়েছে। এটি আল্লাহর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্য করা যে কোনো কাজকে পরিবেষ্টন করে। ফতোয়ে রাজবিয়া এর 29তম খণ্ডে গমজুল উয়ুন ও রুদ্দুল মুখতারের বরাত দিয়ে লিখেছেন, ইবাদত হল যা সম্পাদন করলে সওয়াব পাওয়া যায় আর তা সওয়াবের নিয়তের উপর মওকুফ অর্থাৎ ঝুলন্ত থাকে। তাজুল আরো যে বলা হয়েছে, ইবাদত হল এমন কাজ যা করলে প্রতিপালক সন্তুষ্ট হয়।
সুবহানাল্লাহ।
এবং প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ এরকান নাইমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে কাজে হোক না কেন সেটি যদি প্রতিপালকের সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা হয় তাহলে তা হচ্ছে ইবাদত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ আযযা ওয়া জাল ইরশাদ করেন, যার অর্থ কানজুল ইমানের অনুবাদ, এবং যে আখিরাত চায় আর সেটার জন্য যথাযথ চেষ্টায় করে আর হয় ইমানদার তবে তার প্রচেষ্টা ঠিকানায় পৌঁছে থাকে। এই আয়াতে মুবারকা টিকার মধ্যে লিখেন সদরুল আফাজিল হযরতে আল্লামা মাওলানা সাইয়্যিদ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা, আখিরাতের প্রত্যাশী হওয়া অর্থাৎ বিশুদ্ধ ভালো নিয়ত করা অর্থাৎ ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। প্রথম নাম্বার হচ্ছে আখিরাতের প্রত্যাশী অর্থাৎ ভালো নিয়ত। দুই নাম্বার হচ্ছে সাই অর্থাৎ প্রচেষ্টা থাকা অর্থাৎ আমলকে যথাযথভাবে সেটার হক সমূহ আদায় করা। আর তিন নাম্বার হচ্ছে ইমানদার হওয়া অর্থাৎ সে যেন মুমিন হয়, ইমানদার হয়। তাহলে এই তিনটা শর্ত যদি একসাথে পাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ তার আমল এটা নির্ভেজাল ভাবে বিশুদ্ধভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর প্রথম নাম্বার যেটা বলা হয়েছে এটা হচ্ছে ভালো নিয়ত, কারণ যে কোনো ইবাদতের শুরুতে যদি ভালো নিয়ত না হয় তাহলে ওই ইবাদত গ্রহণযোগ্য না। আর ভালো নিয়ত যদি হয়ে যায় তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, আর যদি ভালো নিয়তের পরিমাণ বেশি হয় তাহলে সওয়াবও বেশি হবে।
হ্যাঁ, এই বিষয়টাই কিন্তু আলহামদুলিল্লাহ বর্ণিত হয়েছে এবং আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় আলোচ্য বিষয়ে ভালো নিয়তকারী ব্যক্তি উত্তম। কোরআনুল করিমের পর সবচেয়ে বিশুদ্ধতম যে হাদিস গ্রন্থ সেটা হচ্ছে বুখারী শরীফ, আর বুখারী শরীফের একেবারেই সর্বপ্রথম যে হাদিসে কারিমাটা বর্ণিত রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে। এই হাদিসটির ব্যাপারে বুখারী শরীফের ব্যাখ্যাকারী হযরতে মুফতি শরীফুল হক আমজাদি আলাইহি রাহমাতুল্লাহ আল হাদি বলেন, হাদিসটির মর্ম হলো যে যে কোনো আমলের সওয়াব নিয়তের উপরই নির্ভর করে। নিয়ত ছাড়া কাজ করলে কোনো সওয়াবের আশা করা যাবে না, যে কাজই হোক।
আচ্ছা, এক তো ভালো কাজ, আর একটা যে আপনি মুবা বলেন, মুবা কাকে বলে? মাদানী চ্যানেল দর্শক হয়তো অনেকে
মুবা হচ্ছে যেটা
আসতে পারে, মুবা কাকে বলে?
মুবা কাকে বলে? হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ একটা আরবি শব্দ, মোবাহ শব্দের অর্থ হচ্ছে যেটা সওয়াবের কাজও না গুনাহের কাজও না। যেমন চা পান করা, ভালো ভালো খাবার খাওয়া, সাবান ব্যবহার করা, এই যে দৈনন্দিন বিষয় যেগুলো, এগুলো মোবাহ না, এটা সওয়াব না গুনাহ। কিন্তু এটা নিয়তের সাথে যখন রিলেটেড হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, তখন সেটা সওয়াব ধারা পরিবর্তন,
অর্থাৎ আর মোবাহ থাকবে না, তখন এটা সওয়াবের কাজ হয়ে যাবে,
সওয়াবের কাজ হয়ে যাবে। ভালো নিয়ত সম্পর্কে অসংখ্য হাদিসে কারিমা বর্ণিত রয়েছে। দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 853 পৃষ্ঠা জাহান্নাম মে লে জানে ওয়ালা আমলের রয়েছে হাদিসে কারিমা, সত্য নিয়ত এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল।
সুবহানাল্লাহ।
আর ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে।
সুবহানাল্লাহ।
এখন আমাদের জানা দরকার নিয়ত কাকে বলে।
আচ্ছা,
নিয়ত
নিয়ত কাকে বলে? হ্যাঁ, আমরা তো শুনতেছি শুধু নিয়ত করলে ফজিলত, নিয়ত করলে ফজিলত, আমল নির্ভর করতেছে নিয়তের উপরে, আমল কবুল হওয়ার জন্য নিয়ত শর্ত আছে, তো নিয়ত কাকে বলে?
নিয়ত কাকে বলে? অন্তরের দৃঢ় ইচ্ছাকে নিয়ত বলে।
আচ্ছা,
তা যে কোনো বিষয়ে হোক না কেন, আর শরীয়তের নিয়ত বলা হয় ইবাদত করার ইচ্ছাকে।
আচ্ছা, প্রিস্তাই বেরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, তাহলে আমরা বুঝতে পারলাম নিয়ত বলা হয় অন্তরের দৃঢ় ইচ্ছাকে, আর শরীয়তে ওইটাকেই নিয়ত বলে যে নিয়তটা
ইবাদতের
ইচ্ছা করে করা হয়।
ইবাদত
এমনি তো মনে করেন কেউ কোনো কাজ করলো, যেমন আমি আপনাকে একটা কলম গিফট করলাম কিন্তু আমার কোনো নিয়ত নাই, তাহলে এটা দেওয়া হবে কিন্তু সওয়াব হবে না। কোনো কেউ ভিক্ষুককে টাকা দিল কিন্তু কোনো নিয়ত করে নাই, তাহলে সওয়াব হবে না। কেউ মসজিদের মধ্যে দান করলো কিন্তু কোনো নিয়ত করে নাই, তাহলে কি সওয়াব হবে না। আর যদি সে দেওয়ার সময় যদি এটা নিয়ত থাকে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, সওয়াবের উদ্দেশ্যে দিচ্ছি, আমি এই কাজের মধ্যে যদি দিই তাহলে এর দ্বারা খেদমত হবে, এটার উদ্দেশ্যে, অর্থাৎ ভালো নিয়ত করে দেয়, তাহলে ওইটা হচ্ছে শরীয়তে এটাকে ইবাদত বলে।
ইবাদত বলে। অনেক কাজ কিছুক্ষণ পূর্বে যেটা বললাম মোবা, মোবা যে সব জায়েজ কাজকে বলা হয়, যা করা না করা এক সমান, করলেও
কোনো সওয়াব নাই, না করলেও কোনো,
কিয়ামতের দিন হিসাব দিতে হবে।
আল্লাহ।
যেমন পানাহার, নিদ্রা, হাঁটা চলা, সম্পদ অর্জন, উপহার দেয়া, উত্তম বা বাড়তি পোশাক পরিধান করা ইত্যাদি মোবা।
তাহলে মোবা কাজ করলে যদিও আমরা বলতেছি এটা করলে সওয়াব নাই, না করলে আবার কোনো গুনাহ নাই,
কিন্তু
জবাবদিহিতা আছে।
জবাবদিহিতা আছে।
আচ্ছা,
এটির পদ্ধতি বর্ণনা করতে গিয়ে আমার আকা হালা হযরত ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা বলেন, যে কোনো মোবা কাজ ভালো নিয়তের কারণে মুস্তাহাবে পরিণত হয়ে যায়।
অর্থাৎ মানে সওয়াবের মধ্যে চলে আসে।
হ্যাঁ, মুস্তাহাব মানে উত্তম আমলের মধ্যে পরিগণিত হয়। ফুকাহায়ে কেরামগণ বলেন, মোবাহ কাজগুলোর হুকুম ভিন্ন ভিন্ন, নিয়তের কারণে ভিন্ন রূপ ধারণ করে।
সুবহানাল্লাহ।
এই কারণে যখন এর দ্বারা, অর্থাৎ কোনো মোবাহ দ্বারা ইবাদতের শক্তির সঞ্চয় কিংবা ইবাদত পর্যন্ত পৌঁছানোর উদ্দেশ্য হয়, তাহলে এই মোবাটি অর্থাৎ জায়েজ বিষয়টি ইবাদত হয়ে যাবে। যেমন পানাহার করা, ঘুমানো, সম্পদ অর্জন ইত্যাদি। মোবা কাজে ভালো নিয়ত না করা লোক ক্ষতির মাঝে আছে। যদি মোবা কাজ যেটা আছে এটার মধ্যে, যদি আমি একটু আগে যেটা বললাম যে এর জন্য জবাবদিহিতা আছে, যদি মোবা কাজের আগে নিয়ত না করে তাহলে এটা ক্ষতি আছে। কি আছে? কোন মোবা কাজ যদি মন্দ নিয়তের মাধ্যমে করা হয়ে থাকে তাহলে তা মন্দ হবে,
অর্থাৎ গুনাহ হয়ে যাবে,
গুনাহ হয়ে যাবে। আর যদি ভালো নিয়তের মাধ্যমে হয় তাহলে সেটা ভালো হবে। নিয়ত যদি কিছুই না থাকে তাহলে মোবা মোবাই থেকে যাবে, আর কিয়ামতের দিন
এর জন্য জবাবদিহিতা,
জবাবদিহিতা এর সম্মুখীন হতে হবে। সুতরাং বুদ্ধিমানের কাজ এটাই, যে কোনো মোবা কাজ কমপক্ষে এক আর ভালো নিয়ত করে নেওয়া উচিত, সম্ভব হলে বেশি বেশি নিয়ত করা। কারণ ভালো নিয়তের সংখ্যা যত বাড়বে সওয়াব তত বাড়বে। নিয়ত আরো উপকারী হলো যে নিয়ত করার পর যদি সে কাজটি কোনো কারণেই করতে না পারলো তাহলেও নিয়তের সওয়াব সে পেয়ে যাবে।
সুবহানাল্লাহ।
যেমন এই ব্যাপারে হাদিসও আসছে, আর মুজাবুল কবির এর হাদিস হচ্ছে 5942 নাম্বার। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্লিজ তাই বাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতেছি যে নিয়তের ব্যাপারে, যে মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। কেউ যদি কোনো ভালো কাজে নিয়ত করে ফেলল কিন্তু কোনো কারণে ওই কাজ করতে পারে না, তারপরেও সে সব পেয়ে যাবে।
আর এই ব্যাপারে মানে খুব দীর্ঘ একটি বর্ণনাও আসছে যে নিয়ত করা, যেমন মুহাক্কিক আলাল ইতলাক, খাতিমুল মুহাদ্দিসিন, মুহাদ্দিস যাকে বলা হয়, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন বর্ণনায় পাওয়া যায় যে ফেরেশতারা যখন বান্দার আমল নামা আসমানে তুলে নেয়,
আচ্ছা,
নিয়ে গিয়ে আল্লাহ তাআলা দরবারে পেশ করে, তখন আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন এই আমলটি ছুঁড়ে মারো। ফেরেশতা আওয়াজ করে, হে আল্লাহ, তোমার এই বান্দা যেসব নেক আমল করেছে তা আমরা দেখে শুনে লিখেছি। আল্লাহ তাআলা ইরশাদ করবেন এই বান্দাটি এইসব আমল আমার সন্তুষ্টির নিয়তে করে নাই।
আল্লাহ,
ফেরেশতা তো দেখেছে কাজ, আর আল্লাহ তাআলা তো নিয়তকে
দেখে,
তাই এগুলো আমার দরবারে কবুল হবে না। অপর এক ফেরেশতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দেন, অমুক বান্দার আমল নামায় অমুক অমুক নেক কাজগুলোকে
লিখে দাও,
লিখে দাও। ফেরেশতা আরজ করবে, হে আল্লাহ, এই বান্দা তো নেক আমল করেনি। আল্লাহ তাআলা ইরশাদ করবে, বান্দা আমলটি যদিও না করে থাকে কিন্তু তার নিয়ত তো আমলটি করার পক্ষে ছিল, তাই আমি তার নিয়তের উপর তাকে এই আমলের প্রতিদান দিব। শেখ আব্দুল আকমদুল্লাহ বলেন হাদিস শরীফে আরো পাওয়া যায় মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে ফেরেশতা মানে দেখেছে এবং লিখেছে কিন্তু
সেটাও পরিবর্তন হয়ে যাচ্ছে,
পরিবর্তন হয়ে যাচ্ছে শুধু নিয়তের কারণে,
দিলের নিয়ত,
দিলের নিয়ত। এই জন্য বোঝা গেল ক্রিস্তানি ভাইরা, অন্তরের নিয়ত হচ্ছে আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত। শুধু মুখে বলে দেওয়ার নাম কাজ নয়, আমল নয়, বরং অন্তরের মধ্যে যদি করার সাথে সাথে যদি নিয়ত এক থাকে, কাজ এবং নিয়ত যদি এক হয়, ওই আমল নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।
আবার আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন নামাজের আরবি নিয়ত করি বা বিভিন্ন কাজের বিভিন্ন ইবাদতের, এখানে বলা হয়েছে যদি আমি মিনিংস না জেনে বললাম তাহলে সেটা আমার নিয়ত হবে না, কারণ আমাকে মিনিংস জানতে হবে আমি কি বলছি, কারণ আমাকে আমার যে অন্তরের কথা, ঠোঁটে আমি কি বললাম সেটা মূল মকসদ না, বরং অন্তর বুঝতে হবে আমি কি বললাম, কি বলছি, কি করতে যাচ্ছি, যে আমি জোহরের চার রাকাত সুন্নত আদায় করতে যাচ্ছি।
যদি কেউ মনে করেন আরবিতে বলে নাই, নিজের ভাষা যেটা সে বুঝে ওটাতে বলে দিচ্ছে, কারণ আরবিতে সবাই আর অর্থ বুঝে না,
বুঝে না। কিন্তু যদি সে বাংলাতে নিজের মাতৃভাষা, যার যার মাতৃভাষায় সে বলল যে আমি এখন জোহরের চার রাকাত সুন্নত আদায় করছি,
তাহলে তার নামাজ হয়ে যাবে,
হয়ে যাবে। কিন্তু সে আরবিতে করলো কিন্তু তার মাতৃভাষায় সে বুঝলো না কি বলেছে,
বলেছে তাহলে
কি করছে,
ওই সময় তার এটা গ্রহণযোগ্য না।
এই জন্য আমাদেরকে আরবিটাও শিখতে হবে, পাশাপাশি আমার মাতৃভাষায় অনুভবের মাঝে নিয়ে আসতে
হবে, এবং আমি যেটা বলতেছি এটার অর্থ যেন আমার থেকে জানা থাকে।
তো
আমাদের বুজুর্গানে যে রহিমাহুল্লাহুল মুবিন, ইনারা নিয়তের উপর অনেক জোর প্রচেষ্টা চালাতেন, অর্থাৎ যে কোনো কাজে মানে ইনারা নিয়ত করতেন। এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে শেখ তরিকত আমির আহলে সুন্নাহ আমাদেরকে যে মাদানী ইনামতের রিসালা দিয়েছে প্রশ্ন আকারে, যেটা আমল করার জন্য মুবাল্লিগদেরকে উৎসাহ দিয়েছে, ওই মাদানী ইনামতের প্রথম নাম্বার যে আমল দিয়েছে ওইটাও তিনি নিয়তের উপর দিয়েছে। এবং এছাড়াও আমির আহলে সুন্নাহ এই মাদানী মুজাকারার সময়, বিভিন্ন বয়ানের সময়, দরসের সময় এবং ইসলামী ভাইদেরকে মুবাল্লিগদেরকে প্রথমে নিয়তের ব্যাপারে উৎসাহ নিজেও করা এবং সবাইকে করার জন্য উৎসাহ দিয়ে থাকেন। আর এই জিনিসটা আমাদের বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ ইনাদের থেকেও পাওয়া যায়।
সাজিদ ভাই, এটা আসছে এরকম যে পূর্বের বুজুর্গানে দিনগণ নিয়তের উপর তিনারা স্টাডি করতেন, লেখাপড়া করতেন, এবং ফোকাহে কেরাম বলেছেন যে এ নিয়তের এলেম থাকা ফরজ, কারণ নামাজের নিয়ত কি ফরজ, তো ওই নিয়ত সম্পর্কে আমার ধারণা, স্বচ্ছ ধারণা থাকতে হবে।
না হলে আমি যে কাজ করতেছি এই কাজ আমি কোন নিয়ত করব আমি কেমনে বুঝব,
কিভাবে করব,
কারণ
এটা অন্তর্ভুক্ত,
কারণ নামাজের মধ্যে যেহেতু নিয়ত এটা ফরজ হয়েছে তাহলে এটার ইলম অর্জন করে ফরজ হয়ে গেছে। এই জন্য আমাদেরকে যে কোনো কাজের পূর্বে আমি যে ভালো নিয়ত করব, তো ভালো নিয়ত কিভাবে করব, কিভাবে করলে সহি হবে আর কিভাবে করলে ভুল হবে, এই বিষয়ে ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ রয়েছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের মানে আগেরকার বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ ইনারা কিন্তু নিয়তের উপর অনেক জোর দিতেন। এক বুজুর্গ রহমতুল্লাহ তিনি ইনার ঘরের ছাদের মধ্যে বসা ছিলেন।
আচ্ছা,
ইনার স্ত্রী আসলো, তো স্ত্রী যখন আসলো তিনি স্ত্রীকে বললেন যে আমার জন্য মানে খেচিটা নিয়ে আসো,
প্রয়োজনে
আর কি খেচি। তো স্ত্রী ইনাকে মানে বললেন আচ্ছা কেচির সাথে কি আয়না আনবো? তো তিনি কিছুক্ষণ চুপ থাকার পরে জবাব দিলেন ঠিক আছে আয়নায়ও নিয়ে আসি। স্ত্রী অবাক হয়ে গেল, মানে আপনি এত দেরি করে কেন জবাব দিছেন, মানে জবাব তো দিছেন কিন্তু দেরি করে কেন দিয়েছেন,
অপেক্ষার কারণ,
অপেক্ষার কারণটা কি?
আচ্ছা,
তো তিনি বললেন আমি যখন আপনাকে কেচির কথা বলেছিলাম তখন আমি এর জন্য কিছু ভালো ভালো নিয়ত করেছিলাম, কিন্তু আপনি হঠাৎ করে আমাকে প্রশ্ন করলেন কি সাথে আয়নাও আনবো নাকি, কিন্তু এর জন্য আমার কোনো নিয়ত উপস্থিত ছিল না। তো আমি চুপ থেকে প্রথমে কিছু ভালো ভালো নিয়ত করলাম, এরপরে আপনাকে বললাম যাতে করে আমার বলাটা এটাও যেন অযথা না হয় বরং সওয়াবের কারণ হয়ে
দাঁড়ায়।
অর্থাৎ আমাদের বুজুরগানে দিন রহিমাহুমুল্লাহ ইনারা মানে প্রত্যেক ক্ষেত্রে তো নিয়ত করতেন করতেন, সাথে সাথে আবার কিভাবে করবে কিছুক্ষণ চুপ থেকে বলতেন এবং কথা বলার সময় চিন্তা করে বলতেন আমি যেটা বলতেছি এটা কি সওয়াবের কথা না এটা কি গুনার কথা। কিন্তু এখন বর্তমান সময় যদি আমরা দেখি, আজকের দিন আমি কতগুলা কথা বলছি কিন্তু এর মধ্যে আমার
কতগুলো কাজ করেছি
কতগুলো কথা বলেছি কিন্তু আমার মানে কয়টা কাজ আমি নিয়ত করেছি দেখা যাবে, একদম মানে আমি একটা কাজও নিয়ত করিনি। এখনো যারা মাদানী চ্যানেল দেখতেছে হয়তো বসার সময় এমনি বসে গেছে, সময় আছে একটু চ্যানেলটা হলে দেখে নি, কিন্তু হয়তো ভালো নিয়ত করে নাই। কিন্তু ভালো যদি নিয়ত করে বসে, যেমন আমি ইলমে দিন শিখতেছি আর এখান থেকে ইলম অর্জন করতে পারতেছি, জ্ঞান অর্জন করতে পারতেছি, এর উপর আমল করব, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমি দেখতেছি, তাহলে কিন্তু সওয়াব পাওয়া যাবে। আর যদি না হয় কোনো নিয়ত ছাড়া এমনি বসে থাকে সারা দিন সারা রাত, তাহলে কিন্তু দেখা তো হয়ে যাবে, শোনা তো হয়ে যাবে, কিন্তু সওয়াব পাবে
না। হ্যাঁ, আর এই যে নিয়তের যে বিষয়টা, একদিকে ভালো নিয়তের যেমন কল্যাণ,
জি
ঠিক বিপরীত ধর্মী খারাপ নিয়তের কিছু অকল্যাণ আছে। আর এ ব্যাপারে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল্লাহ আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাত এর মাঝে একটি ঘটনা লিখেছেন নেকির দাওয়াত অধ্যায়ের মধ্যে। হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এক বাদশা একবার নিজের রাজ্যে ভ্রমণের জন্য বের হলো।
আচ্ছা,
সে সময় এক ব্যক্তির কাছে তিনি অবস্থান নিলেন। ঘরের মালিক বাদশাকে চিনত না, যিনি বাদশা। তো সন্ধ্যার সময় নিজের গাবির দুধ দহন করলেন। বাদশা এই অবস্থা দেখে অবাক হলো যে একটি গাভী থেকে 30টি গাভীর সমপরিমাণ দুধ পেল।
সুবহানাল্লাহ,
তিনি মনে মনে এই বরকত, এই অভিনব গাভীটি ছিনিয়ে নেওয়ার একটা খারাপ নিয়ত করলো।
আচ্ছা,
এইটা তো 30টা গাভীর দুধ দেয়,
মানে দেখে তার লোভ লাগে গেছে, এখন বলতে সেটা তো আমার থেকে লাগবে, এটা আমি
জেনে যাব,
যেহেতু তার ক্ষমতা আছে,
তাকে কে রাজা। দ্বিতীয় দিন ওই ঘরের মালিক সন্ধ্যায় গাভী থেকে অর্ধেক দুধ পেল যখন দহন করলো। বাদশা যখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, ঘরের মালিক তখন বলল বাদশা তার প্রজাদের সাথে জুলুমের নিয়ত করেছে, সেই কারণে আজ দুধ অর্ধেক নেমে এসেছে, কারণ বাদশা যখন জালিম হবে তখন বরকত শেষ হয়ে যাবে।
আল্লাহ,
ওই লোক কিন্তু জানতো না বাদশা দিলে কি কি নিয়ত করছে, আর সে যে বাদশা
সে তার গাবি দেখে বলতেছে,
গাবি দেখে তার এই এলেন ছিল যে যখন বাদশা অত্যাচারী হয় বরকত উঠে যায়। তো এই আশ্চর্য ব্যাখ্যা শুনে বাদশা ওই গাবিটি ছিনিয়ে নেওয়ার নিয়ত আবার বাদ করে দিল, যে রাস্তা আমি
থাকে
নিয়তটা শুদ্ধ করে ফেলল। অতঃপর তৃতীয় দিন যখন আসলো, পর গাবিটি আগের দিনের সমপরিমাণ দুধ দিল। এই ঘটনা থেকে বাদশা শিক্ষা নিলেন আর তিনি প্রজাদের উপর জুলুম করাকে বন্ধ করে দিলেন।
তাহলে বুঝে গেল যে কেউ যদি খারাপ নিয়ত করে তাহলে এটা ত্যাগ করা তার জন্য জরুরি, কারণ খারাপ যদি নিয়ত করে তাহলে তার পিছনে তো
অপ্রভাব
আছে, এটা প্রভাব পড়ে, যেরকম ভালো নিয়তের প্রভাব আছে
প্রত্যেকটা বিষয়ে।
হ্যাঁ,
প্লাস মাইনাস উভয়টার দিকেরই পদ্ধতি আছে। এজন্য আমাদের প্রত্যেক খারাপ নিয়তকে বর্জন করা এবং ভালো নিয়ত করা, আর ভালো নিয়তকারী ব্যক্তি উত্তম। কারণ আমি চা পান করলাম, চা পান করতেছি, চা পানের পিছনে আমার মাসে হাজারো টাকা খরচ হচ্ছে, সওয়াবও না
গুনাহও না।
কিন্তু আমি যদি চা পান করার সময়, যেমন শেখ তরিকাত আমিরের সুন্নাত দামাত বরকত তোমরা চা পানের নিয়ত লিখেছেন এবং টয়লেটে যাওয়ার নিয়ত লিখেছেন, তো শেখ তরিকাত আমিরের সুন্নাত এভাবে লিখেছেন। কারণ এই যে চা যে আমি পান করি, এখানে কি বরং এটা আমার হিসাব দিতে হবে কিয়ামতের দিন। কিন্তু আমি যদি এই নিয়ত করি যে চা পান করে আমার যে শরীরে চাঙ্গা ভাব হবে, তা দিয়ে আমি হালাল উপার্জন করে আমার সন্তানকে খাওয়াবো, সন্তান ছেলে মেয়েদেরকে খাওয়াবো, আমি এই যে চাঙ্গা ভাব হবে তা দিয়ে আমি কোরআনে পাকের তেলাওয়াত করব, আমি দুরূদ শরীফ পাঠ করব, আমি আউলিয়ে কেরামের মানকাবাত পাঠ করব, আল্লাহ তাবারক তাআলার জিকির করব, নেকির দাওয়াত দেব। এরকম আমি যত বেশি নিয়ত করব তত বেশি কি হতে থাকবে,
সব পেজে থাকবে। তাহলে বুঝে গেল যে এক কাজে শুধু একটা নিয়ত না, অনেকগুলো নিয়ত করা যায়। আর নিয়তের পরিমাণ যত বেশি হবে সওয়াবের পরিমাণ তত বেশি হবে। যেমন আপনি বলছেন শেখ তরিকাত মীর আহলে সুন্নাত শুধু মানে ইস্তিনজাখানায় যাওয়ার ব্যাপারে অনেকগুলো নিয়ত দিয়েছে, এভাবে খানার ব্যাপারে অনেকগুলো নিয়ত দিয়েছে, মসজিদে যাওয়ার ব্যাপারে অনেকগুলো নিয়ত দিয়েছে, এবং শেখ তরিকাত মীর আহলে সুন্নাত এনার একটা রিসালাও রয়েছে এই বিষয়ে, যে রিসালার নাম হচ্ছে সওয়াব বাড়ানোর পদ্ধতি, অর্থাৎ আমি আমার নেকিকে কিভাবে বাড়াবো। আর এর মধ্যে তিনি কমবেশ প্রায় 72টা বিষয়ের উপর নিয়ত লিখেছে। অর্থাৎ মনে করেন আমি খানা খাওয়ার সময় কি নিয়ত করব, ঘুমানোর সময় কি নিয়ত করব, যেমন আমরা কথা বলতেছি তো তিনি কথা বলারও নিয়ত দিছে,
আচ্ছা
চা পান করারও নিয়ত দিছে, এমনকি টয়লেট যেটাকে আমরা মানে দুনিয়ার মধ্যে নির্দিষ্ট জায়গা মনে করি আর কি, অথবা যেখানে যাওয়াটা কষ্টের কারণে মনে করি, ওইখানে যাওয়ার ব্যাপারেও তিনি নিয়ত লিখছে এবং বলতেছে যদি কেউ টয়লেটের মধ্যে যদি ভালো নিয়ত করে যায়, সুন্নাত মোতাবেক যায়, তাহলে ওইটাইও তার জন্য ইবাদত। যেমন আমি যদি বলি আমি দোয়া পরে যাব, আমি সুন্নাতের উপর আমল করে বাম পা দিয়ে ঢুকবো, আমি মাথাকে ঢেকে ঢুকবো, আমি বের হবার সময় দোয়া পরে বের হব, ডান পা দিয়ে বের হব, তো বলা হচ্ছে এই যে সুন্নাতের উপর আমল করলো, এই যে দোয়া পড়লো, এটাও তার জন্য ইবাদত হয়ে গেছে, এটাও তার জন্য সওয়াবের কাজ হয়ে গেছে। তো আসলে যদি আমরা দেখি কোরআনে পাকের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করেছেন, যার সারাংশ আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এখন আমরা মনে করি শুধু নামাজ পড়লাম এটাই মনে হয় ইবাদত,
তাসবিহ করলাম
তাসবিহ পড়লাম এটাই মনে হয়
ইবাদত,
শুধু কোরআনে পাকের তিলাওয়াত করলাম মনে হয় এটাই ইবাদত। এছাড়া বাকি যে যতগুলো কাজ আছে, খাওয়া দাওয়া, ঘুম, কথাবার্তা, চলাফেরা,
উঠা বসা,
ব্যবসা,
চাকরি,
লেনদেন, সবগুলা যদি আমরা সুন্নাত অনুযায়ী এবং ভালো ভালো নিয়ত সহকারে করি, তাহলে আমাদের সব কাজ পুরা দিনের চব্বিশ ঘন্টা সবগুলা ইবাদতের মধ্যেই চলে আসতেছে। শুধু আমরা সামান্য ওই নিয়তের ইলমটা না থাকার কারণে কাজ করে ফেলতেছি, সব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে।
কত এটা আমি বলি বোকা ছাড়ার কি আছে, আমি কাজ করছি, কষ্ট করছি, কিন্তু ফল ভোগ করতে পারতেছি না। আমি কৃষি কাজ করলাম বাট কৃষি কাজ করে আমি ফল নিতে পারছি না।
মনে করেন আপনি একটা চিন্তা করেন না, আপনার একজন লোক সে কারো কাছে সারাদিন কাজ করলো, আর সন্ধ্যায় যখন সে পারিশ্রমিক নিবে ওই পারিশ্রমিক না নিয়ে চলে গেছে, এখন তাকে কেউ ভালো বলবে না বোকা বলবে যে সারাদিন কাজ করলে এখন পারিশ্রমিক নেওয়ার সময় তুমি পারিশ্রমিকটা নিলে না। তো আমরা মনে করি সারাদিন কাজ করলাম তো আল্লাহর দরবার থেকে আমরা যে পারিশ্রমিক পাবো তার সওয়াব পাবো, জান্নাত পাবো, রহমত পাবো, বরকত পাবো, নাজাত পাবো। তো আমরা যদি ওই পারিশ্রমিকটা না পাই তাহলে আমার কাজটা কি হয়ে গেল, এটা
নষ্ট হয়ে গেল, বিফল। আর এই যে বিষয়টা যে ভালো নিয়তের তৌফিক আমরা কিভাবে অর্জন করব, এ ব্যাপারে হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জারি রাহমাতুল্লাহ বলেন, প্রত্যেক মুবাহ কাজ অর্থাৎ প্রত্যেক জায়েজ কাজ যা করাতে সওয়াব নাই গুনাহও নাই, এক বা ততোধিক নিয়তের সম্ভাবনা রাখে, যার মাধ্যমে একটি মুবাহ কাজ উন্নত ধরনের একটি ইবাদতে পরিণত হয়ে যায়,
সুবহানাল্লাহ,
আর এর মাধ্যমে উচ্চ মর্যাদা অর্জিত হয়। সে ব্যক্তি কত বড় ক্ষতির মধ্যে রয়েছে যে ভালো ভালো নিয়তের মাধ্যমে সওয়াব পূর্ণ করার স্থলে পশুর ন্যায় যে কোনো কাজ অলসতার মাধ্যমে করতে থাকে আর নিজেকে সওয়াব থেকে বঞ্চিত রাখে। বান্দার পক্ষে উচিত নয় যে কোনো মনোভাব, সময় ও পদক্ষেপকে তুচ্ছ মনে করা, কেননা ওইসব কাজের ব্যাপারে কেয়ামতের দিন প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, এই কাজ কেন করেছিলে, তোমার উদ্দেশ্য কি ছিল, এই বিষয়টি অর্থাৎ মোবা কাজটি ভালো নিয়তের মাধ্যমে এভাবে পরিণত হওয়া, কেবল সেই সব মোবা কাজ সময়ের ব্যাপারেই প্রযোজ্য যেগুলোর কোন ধরনের শরী বাধা না থাকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এরশাদ করেন, হালালে রয়েছে হিসাব আর হারামে রয়েছে আযাব, শাস্তি।
ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সময় একদম শেষের দিকে চলে এসেছে। আসলে আজকে আমরা নিয়তের ব্যাপারে শুনতেছি। আসলে দেখেন তুই স্নাইমের প্রত্যেকটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং এত এগুলোর মানে কি বিষয় রয়েছে যেগুলো আসলে বলতে বলতে সময় শেষ হয়ে যায় কিন্তু কথা থেকে যায়। আসলে সবকিছুর একটা টাইম রয়েছে, আমাদের অনুষ্ঠানেরও একটা সময় রয়েছে, আমাদের সময় একদম শেষের দিকে চলে আসছে। তা আমরা বুঝতে পারলাম আমাদেরকে উচিত যে কোনো ভালো কাজের মধ্যে, জায়েজ কাজের মধ্যে নিয়ত অবশ্যই করা চাই। যদি নিয়ত করি তাহলে আমার কাজটা সওয়াবের মধ্যে চলে আসবে, ইবাদতের মধ্যে চলে আসবে আর এটার ফায়দা আমি পাবো। আর যদি আমি নিয়ত না করি কাজ তো হয়ে যাবে কিন্তু এটার উপকারিতা থেকে আমি বঞ্চিত হয়ে যাব আর কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে আর ভালো নিয়ত না করার কারণে আমাকে লজ্জিত হতে হবে।
মানে বুঝলাম আমরা নিয়তকারী ব্যক্তি
উত্তম, নিয়তকারী ব্যক্তি কি রয়েছে উত্তম রয়েছে। এবং খাবারের ব্যাপারেও বলা হচ্ছে, কেউ যদি আপনার এই ভালো ভালো খানা খাচ্ছে, হালাল ইনকামের খানা খাচ্ছে কিন্তু কোনো নিয়ত করলো না, তো বলা হচ্ছে যদি নিয়ত না করে খায় এর হিসাব আছে আর যদি হারাম খায় এর আযাব রয়েছে। তো আমাদেরকে উচিত হচ্ছে আমরা যেন প্রতিটি কাজে, খাওয়া দাওয়া হোক, ঘুমানো হোক, কথাবার্তা হোক, যতগুলো কাজ রয়েছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অর্থাৎ যত কিছু রয়েছে যা দৈনন্দিন আমরা করি, সবগুলোর শুরুতে আমরা যেন ভালো ভালো নিয়ত করি। আর এই নিয়তের ব্যাপারে আরো বেশি ভালো জানার জন্য শেখে তরিকত আমিরে আহলে সুন্নাহদের যে রিসালা রয়েছে, সওয়াব বাড়ানোর পদ্ধতি, এই রিসালা পড়াটা অনেক উপকারী রয়েছে। সাথে সাথে নেকির দাওয়াত যে কিতাব রয়েছে, ওই নেকির দাওয়াত কিতাবের মধ্যেও আপনার নিয়তের ব্যাপারে অনেক কিছু আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা যদি পড়ি এর মাধ্যমে কিভাবে ভালো ভালো নিয়ত করতে হবে, নিয়তের ইলম আমাদের মাঝে চলে আসবে। আল্লাহ তাআলা আজকের আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নিক, আমাদের আজকে শোনাকে বলেকে আল্লাহ দরবারে কবুল করে নিক, এই অনুষ্ঠান আমাদের সবার জন্য আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দিক। আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে দাওয়াত, ইনশাআল্লাহ আবার এই সময়ে আগামীকাল আপনাদের সামনে হাজির হব আরো একটা বিষয় নিয়ে। এই পর্যন্ত আপনারা মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাজার লোকের মাঝে উত্তম কে, উত্তম কে।